বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ২০২৫ সালে বিশ্বব্যাপী যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে ইরানি প্রেসিডেন্ট ডক্টর পেজেশকিয়ানের আশাবাদ। ইতালির সাংবাদিককে ইরানের আইন ভঙ্গ করার কারণে আটক করা হয়েছে, ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতি। আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় মানুষ, জামাত আমিরের মন্তব্য। এবং এক দেশ এক ভোট নীতির বিরুদ্ধে ১২ জানুয়ারির মহাসমাবেশ ও প্রচার আন্দোলনের ডাক সিপিআইএমের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আসন্ন ইংরেজি নতুন বছরে বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন, নিপীড়ন, সহিংসতা, যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নতুন এই বৎসর উদযাপনকারী দেশগুলো সরকার ও জনগণের উদ্দেশ্যে দেয় এক বাণীতে তিনি এ আশা প্রকাশ করেন। ২০২৫ সালে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। পেজেশকিয়ান তার বার্তায় বলেন, হজরত ঈসা আলাইহিসালাম ছিলেন আলো ও করুণার নবী, যার জন্ম ছিল মানব সমাজে শান্তি ও নৈতিকতার উদযাপন। ইরানের প্রেসিডেন্টের বার্তায় বলা হয়, অন্য সকল ঐশী নবীর মতো হজরত ঈসা আলাইহিসালামও সমাজ থেকে অবিচার দূর করার লক্ষ্যে ধুলির ধরায় আগমন করেছিলেন। যেসব দেশ শুধুমাত্র নববর্ষ উদযাপন করে সেসব দেশের নেতৃবৃন্দ ও জনগণের প্রতি পৃথক বাণী দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বাণীতে তিনি তাদের সবাইকে অভিনন্দন জানান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সারা বিশ্বের খ্রিস্টানদের, বিশেষ করে ইরানের খ্রিস্টান জনগোষ্ঠীকে ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার ও পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার সিদ্ধান্তে ইরান অটল রয়েছে বলে জানিয়েছেন এদেশের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি আকবর আহমাদিয়ান। তিনি গতকাল ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে তেহরানে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। আহমাদিয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির ফতোয়া অনুযায়ী এদেশের পারমাণবিক নীতি অপরিবর্তিত রয়েছে। ইরানের সর্বোচ্চ এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ইহুদিবাদ ইসরায়েল নতুন করে সিরিয়ার একাংশ দখল করে নেওয়ার ফলে প্রতিরোধের একটি নতুন ধারা জন্মগ্রহণ করেছে, যা আগামী কয়েক বছরের স্বরূপে আবির্ভূত হবে। চলতি মাসের গোড়ার দিকে পশ্চিমা ও ইসরায়েল সমর্থিত সশস্ত্র একটি গোষ্ঠী সিরিয়া দখল করে নেওয়ার পর ইহুদিবাদী বাহিনী আরব এই দেশটির সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেয় এবং গোলান মালভূমির বিস্তীর্ণ এলাকা নতুন করে দখল করে। আহমাদিয়ান তার বক্তব্যে সে প্রসঙ্গ উল্লেখ করেন। সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গেও সাক্ষাৎ করেন। ইরানের আইন ভঙ্গ করার কারণে গত ১৯ ডিসেম্বর ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়। গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সালাকে আটক করার ঘটনা নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে অপপ্রচার চালানোর পর তেহরানের পক্ষ থেকে একথা জানানো হল। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় সবসময় বিদেশি সাংবাদিকদের ইরান ভ্রমণ এবং এদেশে আইনসম্মত উপায়ে স্বাধীনভাবে কাজ করাকে স্বাগত জানিয়ে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকারের গৃহীত নীতির আলোকে মন্ত্রণালয় ইরানে আরও বেশি বিদেশি গণমাধ্যম ও সংবাদকর্মীর উপস্থিতি ও তাদের অধিকার রক্ষা করার জন্য কাজ করছে। ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় আরও বলেছে, সিসিলা সালা গত ১৩ ডিসেম্বর সাংবাদিক ভিসায় ইরানে প্রবেশ করেন, কিন্তু তাকে এদেশের আইন লঙ্ঘন করার অপরাধে ১৯ ডিসেম্বর আটক করা হয়। বিষয়টি তেহরানস্থ ইতালির দূতাবাসকে জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আটক সাংবাদিককে কনস্যুলার সুবিধা দেওয়া হয়েছে এবং তাকে টেলিফোনে তার পরিবারের সঙ্গে কথা বলারও সুযোগ দেওয়া হয়েছে। লেবাননের পুনর্গঠন প্রচেষ্টার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়িকে ধন্যবাদ জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান শেখ আলী দামুশ গতকাল বলেন, লেবাননের পুনর্গঠনে সাহায্য করার জন্য আমরা ইরান, ইরাক এবং আরও কিছু দেশকে কৃতজ্ঞতা জানাই। একই সাথে তিনি সেই সব ব্যক্তির প্রতি নিন্দা জ্ঞাপন করেন যারা ইহুদিবাদ ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য হিজবুল্লাহর প্রচেষ্টাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। কিছু ব্যক্তি অভিযোগ করেছে যে হিজবুল্লাহ পুনর্বাসনের জন্য ভিকটিমদের ক্ষতিপূরণের অর্থ দিতে চায় না। দামুশ বলেন, এসব ব্যক্তি আশা করেছিল ক্ষতিগ্রস্তদের হিজবুল্লাহ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হবে, কিন্তু তারা এখন হতাশ হয়ে পড়েছে। আলী দামুশ বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে হিজবুল্লাহ যোদ্ধারা শক্ত খাতে লেবাননের পুনর্গঠন করবে। তিনি আরো বলেন, যে সমস্ত মানুষের ঘরবাড়ি পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই সমস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের বিষয়টি হিজবুল্লাহ অগ্রাধিকার দেবে। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত তাদের ঘরবাড়িতে ফিরতে পারবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের কথা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি বৈঠা দিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে মেরামত করার জন্য আরেকটি যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে। কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের ঢুকতে দেয়া যাবে না। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকা, পরামর্শ দেওয়া ও গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোগিতার মতো ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য কমিটি এক দেশ এক ভোট নীতির বিরুদ্ধে ১২ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও ওই দিন প্রচারের কর্মসূচি দিয়েছে দলটি। ১২ জানুয়ারির কর্মসূচি প্রসঙ্গে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে সরকার এক দেশ এক ভোট ব্যবস্থা কার্যকর করতে সংসদে বিল পেশ করেছে। সংসদীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আক্রমণকারী এই পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে আন্দোলন ও প্রচার শুরু হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে হলে আরও ব্যাপক প্রচার চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হবে, অথচ ওই দিনের ছুটির বাতিল করেছে রেলমন্ত্রী।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছে বিশ্ব সংবাদে। ইহুদিবাদ ইসরায়েলের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে যে গত বছরের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত ৮২৫ দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলের ইয়েদিওত আখরোনোত পত্রিকা গতকাল এই তথ্য প্রকাশ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদ ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন ও গণহত্যা শুরু করে। ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলো রোববার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে সম্প্রতি অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদ ইসরায়েলের ৪০ সেনা নিহত হয়েছে। ইসরায়েল জাবালিয়া শহরের উপর সম্প্রতি অতিমাত্রায় বর্বর আগ্রাসন চালায়। তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সেখানে দারুণভাবে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। গতকালও উত্তর গাজায় ইসরায়েলের এক সেনা নিহত এবং ৮ জন আহত হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে প্রচণ্ড ঠান্ডায় মারা যাচ্ছে, তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ এক বিবৃতিতে হামাস বলেছে, উদ্বাস্তু হওয়া লাখ লাখ মানুষকে প্রচণ্ড ঠান্ডা এবং বিপর্যয়কর পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং তাঁবু প্রয়োজন। হামাস বলেছে, গাজায় আমাদের জনগণকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক ও আইনগত দায়িত্ব রয়েছে, এ বিষয়ে জরুরি ভিত্তিতে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। গাজার জনগণ ইহুদিবাদ ইসরায়েলের গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের শিকার হলেও এ বিষয়ে তেমন কিছুই করা হচ্ছে না বলে উল্লেখ করেছে হামাস। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওমান গোলযোগপূর্ণ সিরিয়ার স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষার জন্য দেশটিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আব্বাস আরাকচি। এর আগে দুই শীর্ষ কূটনীতিক সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়েও কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, ঐক্য, সমস্ত জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রয়োজনীয়তার প্রশ্নে একমত হয়েছি। ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমির বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ইহুদিবাদ ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে, কিন্তু দখলদার বাহিনী তা শনাক্ত কিংবা ভূপাতিত করতে পারেনি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান পরিচালনার পর আজ সকালে একথা ঘোষণা করেন নাসরুদ্দিন আমির। আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য আরও বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গণহত্যা বন্ধ না করবে ততক্ষণ ইয়েমেনের পক্ষ থেকে দখলদার শক্তির উপর হামলা অব্যাহত থাকবে এবং তা দিন দিন জোরদার করা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা সহযোগিতা, 2023 সালের 7 অক্টোবরের আলাকসা তুফান নামক অভিযান শুরু হওয়ার পরও অব্যাহত থাকায় ফিলিস্তিনি জনগণের মধ্যে এর অবস্থান মারাত্মকভাবে দুর্বল বা নড়বড়ে হয়ে পড়েছে এবং সংস্থাটি তার বৈধতা হারিয়ে ফেলছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ফিলিস্তিনের তথাকথিত স্বশাসন কর্তৃপক্ষের সেনারা গত 2 সপ্তাহে কয়েকবার জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সম্প্রতি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অনুগত কর্মীরা পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে সাজা আর সাব্বাদ নামের এক ফিলিস্তিনি নারী সাংবাদিককে শহীদ করেছে। একজন বন্দুকধারীর গুলি তার মাথার খুলিতে আঘাত হানলে তিনি আহত হন এবং হাসপাতালে নেয়ার পর তিনি শাহাদাত বরণ করেন। তার পরিবার আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছে, সাজা তার বাসভবন থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গত বছরের মার্চ মাসে এই সাংবাদিকের ভাই মোতাসেম আসাব্বাগ ইসরায়েলি সেনাদের হামলায় শহীদ হয়েছিলেন। গত 3 সপ্তাহে ইসরায়েল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের ওপর শুরু হওয়া ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত 2 শিশুসহ 6 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। জেনিন শরণার্থী শিবিরে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার আওতায় ঘটেছে এবং এর ফলে বেশ কয়েকজন সংগ্রামীকে গ্রেপ্তার করা হয়। ফিলিস্তিনের জনগণ ও সংগ্রামী দলগুলো বিভিন্ন সময়ে ঘোষণা করেছে যে কথিত ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ পশ্চিম তীর ও আল কুৎস অঞ্চলে ফিলিস্তিনিদের রক্ষার পরিবর্তে ইহুদিবাদীদের পেটোয়া বা সেবাদাস বাহিনীতে পরিণত হয়েছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের তৎপরতা সীমিত করতে চায়। ফিলিস্তিনের জনগণ ও সংগ্রামী দলগুলো ইসরায়েলের সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা সহযোগিতার অবসান ঘটিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে এসে দাঁড়াতে এই কর্তৃপক্ষের কাছে বারবার আহ্বান জানিয়ে আসছেন। ফিলিস্তিনি সংগ্রামের ইতিহাসে উত্থান পতন বা চড়াই উতরাই বেশ লক্ষণীয়। ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওর সামরিক শাখা গঠন করা হয় 1964 সালে। এই সংস্থা ও ইসরায়েলের মধ্যে কথিত অসলো শান্তি চুক্তি স্বাক্ষরের ঘটনা ঘটে 1993 সালে এবং ইসরায়েল এই চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একটি পুলিশ বাহিনী গড়ার অনুমতি দেয় যাতে গাজা ও পশ্চিম তীরে অভ্যন্তরীণ ও গণ নিরাপত্তা রক্ষা করতে পারে এই বাহিনী এবং বাইরের হুমকিগুলো মোকাবেলার দায়িত্ব ন্যস্ত হয় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ওপর। তাই ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আর সেই অতীত দিনের ফিলিস্তিনি মুক্তি সংস্থা অভিন্ন নয়। পিএলও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছিল ও জাতিসংঘ এর সদস্য পদ রয়েছে, কিন্তু ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের তৎপরতা ফিলিস্তিনের ফিলিস্তিনি অধ্যুষিত কিছু অঞ্চলের ঘরোয়া কার্যক্রমেই সীমিত। শত্রুর সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের সহযোগিতার কারণে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো যার শীর্ষে রয়েছে হামাস, তার সঙ্গে এই কর্তৃপক্ষের সম্পর্ক চরম তিক্ততায় উপনীত হয়। 1994 সালের 18 নভেম্বর ওই কর্তৃপক্ষের পুলিশ গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর গুলি চালালে 18 বিক্ষোভকারী শহীদ হন এবং 1996 সালে এই কর্তৃপক্ষের সেনারা হামাসের সদস্যদের গ্রেফতার করার এক বড় অভিযান শুরু করে। সে সময় মার্কিন সরকার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ফিলিস্তিনি প্রতিরোধকামীদের দমনের জন্য তারা যেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ দাবি করে যে তারা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি, অথচ এই সংস্থা পুরোপুরি মার্কিন সরকার ও ইসরায়েলের উপর নির্ভরশীল ও তাদের নজরদারির আওতাধীন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা সহযোগিতা 2023 সালের 7 অক্টোবরের আলাকসা তুফান নামক অভিযান শুরু হওয়ার পরও অব্যাহত থাকায় ফিলিস্তিনি জনগণের মধ্যে এর অবস্থান মারাত্মকভাবে দুর্বল বা নড়বড় হয়ে পড়েছে এবং সংস্থাটি তার বৈধতা হারিয়ে ফেলেছে। উল্লেখ্য, 70 দশকে জর্দানের ক্ষমতাসীন সরকারও ফিলিস্তিনি সংগ্রামী ও ফিলিস্তিনি জনগণের উপর ব্যাপক দমন অভিযান চালিয়ে বিশ্বের এবং মুসলিম উম্মার ব্যাপক নিন্দার শিকার হয়েছিল।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/
ফার্স্ট টুডে বাংলা। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। 2025 সালে বিশ্বব্যাপী যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে ইরানি প্রেসিডেন্ট ডক্টর পেজেশকিয়ানের আশাবাদ। ইতালির সাংবাদিককে ইরানের আইন ভঙ্গ করার কারণে আটক করা হয়েছে, ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতি। আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় মানুষ, জামায়াত আমিরের মন্তব্য। এবং এক দেশ এক ভোট নীতির বিরুদ্ধে 12 জানুয়ারি সমাবেশ ও প্রচার আন্দোলনের ডাক সিপিআইএমের। নতুন খবর, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে তারা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, এর মধ্য দিয়ে শেষ হল আমাদের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। এবার চলুন আমাদের পরবর্তী পরিবেশনায়।
হাসান নাসরুল্লাহ, প্রতিরোধের প্রতীক।
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
যখন সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দ্রুত দামেস্কে পৌঁছায় এবং বাশার আল আসাদের সরকারের আকস্মিক পতন ঘটে, তখন পশ্চিম এশীয় অঞ্চলে একটি বড় ধরনের আলোড়নের সৃষ্টি হয়। আজকের আলোচনায় আমরা সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
স্বাভাবিকভাবেই সিরিয়ার আকস্মিক এই ঘটনায় বিশ্লেষকরা দেশটির বর্তমান পরিস্থিতি এবং প্রতিরোধ ফ্রন্টের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করা শুরু করেন। তবে সিরিয়া পরিস্থিতি নিয়ে ইসলামী বিপ্লব এবং মুসলিম উম্মার নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির দৃষ্টিভঙ্গি কি তা জানতে সবারই একটি আগ্রহ ছিল। অবশেষে 11 ডিসেম্বর গত বুধবার সেই অপেক্ষার অবসান ঘটে। আয়াতুল্লাহিল উজমা খামেনি জনগণের বিভিন্ন অংশের সাথে বৈঠকে এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং প্রতিরোধ ফ্রন্টের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে এতে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে সিরিয়ায় যা ঘটেছে তা আমেরিকান ও ইহুদিবাদী পরিকল্পনার একটি যৌথ কমান্ড সেন্টারের ফসল। হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার এক্ষেত্রে সুস্পষ্ট ভূমিকা পালন করেছে এবং এক্ষেত্রে তারা কিছু একটা করেছে, তবে তারাই প্রধান কারণ, মূল এজেন্ট, মূল ষড়যন্ত্রকারী, মূল চক্রান্তকারী। আমাদের কাছে ক্লু আছে, এই প্রমাণগুলো মানুষের জন্য কোনো সন্দেহের অবকাশ রাখে না।
আয়াতুল্লাহ খামেনির দৃষ্টিতে এই আমেরিকা নিহুদেবাদী ষড়যন্ত্রের অন্যতম লক্ষণ হল এই ঘটনার প্রতি তাদের আচরণ। খবর অনুযায়ী ইহুদিবাদী শাসক সিরিয়ার 300টিরও বেশি পয়েন্টে বোমা হামলা চালিয়েছে এবং সিরিয়ার অবকাঠামো ধ্বংস করে চলেছে। বিপ্লবের নেতা এ সম্পর্কে বলেছেন, দুটি দল একে অপরের সঙ্গে লড়াই করছে, আপনাদের সেখানে প্রবেশ এবং 300টি পয়েন্টে বোমা বর্ষণ কিসের জন্য? আমেরিকানরাও ঘোষণা করেছে যে তারা 75 পয়েন্টে বোমা বর্ষণ করেছে। এমন কিছু জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে যেখানে সিরিয়ার অবকাঠামো কেন্দ্র রয়েছে। এমন জায়গা আছে যেগুলো নির্মাণ করা সহজ নয় এবং একটি দেশের জন্য তা বেশ কঠিন। কেন ইহুদিবাদী শাসক ও যুক্তরাষ্ট্র এক্ষেত্রে হস্তক্ষেপ করে যুদ্ধের একপক্ষ হয়ে সিরিয়ায় বোমা বর্ষণ শুরু করল? 3400টি পয়েন্টে বোমা হামলা ছোটখাটো কোনো বিষয় নয়। ইরানের ইসলামী বিপ্লবের নেতার মতে, আমেরিকা ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যৌথ ষড়যন্ত্রের অন্যতম নিদর্শন হল ইহুদিবাদীদের সিরিয়ার ভূমি দখল এবং তাদের ট্যাঙ্কে দামেস্কের দিকে অগ্রসর হওয়া।
এই ষড়যন্ত্রের আরেকটি নিদর্শন হল ইহুদিবাদী এবং আমেরিকানদের দ্বারা বিমান ও স্থলপথ বন্ধ করে দেওয়া। আয়াতুল্লাহ খামেনি এ সম্পর্কে বলেছেন, শেষ সময়ে সিরিয়ার একটি অঞ্চল, বিশেষ করে জয়নাবিয়া জনগণের জন্য কিছু সাহায্য ও সুযোগ সুবিধা পাঠানোর কথা ছিল, কিন্তু ইহুদিবাদীরা সকল স্থলপথ অবরোধ করে। অন্যদিকে সিরিয়ায় মার্কিন ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জঙ্গি বিমানের আনাগোনা সিরিয়াবাসীদের জন্য ত্রাণ সহায়তার সরবরাহের পথে ব্যাপক বাধা সৃষ্টি করছে। যদি আমেরিকা এবং ইহুদিবাদীরা এই ঘটনার পেছনে না থাকে এবং সিরিয়ার সাথে সরাসরি যুদ্ধ না করে, তাহলে তারা সিরিয়ার জনগণের কাছে সাহায্য পৌঁছাতে বাধা দিল কেন? আয়াতুল্লাহিল উজমা খামেনি তার বক্তৃতার ধারাবাহিকতায় এসব ঘটনার পর ইহুদিবাদী কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্মকর্তাদের খুশির দিকে ইঙ্গিত করেছেন। তারা মনে করেছিল যে প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থনকারী সিরিয়ার সরকার পতনের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, তারা ভুল করছেন।
যারা মনে করছেন যে সিরিয়ার সরকার পতনের কারণে প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে, তাদের প্রতিরোধ ও প্রতিরোধ ফ্রন্ট সম্পর্কে কোনো সঠিক ধারণা নেই। সর্বোচ্চ নেতা ইসরায়েল ও তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি জানেন না যে প্রতিরোধ ফ্রন্টের মানে কি? ইসলাম প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে প্রতিরোধ ফ্রন্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে প্রতিরোধ ফ্রন্ট কোনো হার্ডওয়্যারের টুকরো নয় যা ভেঙে যায় বা ভেঙে পড়ে বা ধ্বংস হয়ে যায়। প্রতিরোধ একটি বিশ্বাস, একটি চেতনা এবং হৃদয়ের গভীর থেকে উৎসারিত একটি চূড়ান্ত সিদ্ধান্তের নাম। প্রতিরোধ ফ্রন্ট কোনো বলদর্পী শক্তির শত্রুতায় দুর্বল তো হয়ই না, বরং তারা শক্তিশালী হয়। সর্বোচ্চ নেতা বলেন, লেবাননের হিজবুল্লাহর দিকে তাকান এবং দেখুন হিজবুল্লাহর উপর যে বিপর্যয় এসেছে তা কি তামাশা ছিল? হিজবুল্লাহ সাইয়েদ হাসান নাসরুল্লাহর মতো একজন মহান নেতাকে হারালেন, এটা কি কোনো ছোটখাটো বিষয়? বরং এই পরিস্থিতিতেও হিজবুল্লাহ রুখে দাঁড়িয়েছে। এমনকি হিজবুল্লাহর হামলা, হিজবুল্লাহর শক্তি, হিজবুল্লাহর শক্ত মুষ্টি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
শত্রুরাও এটা বুঝতে পেরেছে এবং তারা মেনে নিয়েছে। তারা ভেবেছিল যে তারা যেভাবে হিজবুল্লাহর উপর আঘাত করেছে, তারা লেবাননের ভূখণ্ডে সেভাবে প্রবেশ করতে পারবে। কিন্তু তারা লেবাননের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি, বরং হিজবুল্লাহ উঠে দাঁড়িয়েছিল এবং তারা শত্রুর উপর এমন পাল্টা আঘাত করতে সক্ষম হয় যে তারা একটি যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছিল। প্রতিরোধ এটাই। সর্বোচ্চ নেতা বাশার আল আসাদের সরকারের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সিরিয়ার সেনাবাহিনীর দুর্বলতা এবং তাদের মধ্যে প্রতিরোধকামিতার মনোভাব কমে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় সিরিয়ায় ইরানের সামরিক বাহিনী এবং বাসিজের উপস্থিতি সম্পর্কে আয়াতুল্লাহ খামেনি দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীকে একটি বোমার সাথে তুলনা করে বলেন, তাদেরকে সিরিয়ায় এবং ইরাকে ধ্বংস করা না হলে এতদিনে তারা ইরানে পৌঁছে যেত। তিনি বলেন, আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যে জাতি শত্রুকে তার গৃহে প্রবেশের অনুমতি দেয় তারা অপদস্থ ও অপমানিত হবে।
সর্বোচ্চ নেতা বলেন, শত্রুকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে দেওয়া উচিত নয়। এই কারণে আমাদের প্রিয় শহীদ হাজ কাসেম সোলেইমানি এবং তার সঙ্গীরা সহ আমাদের বাহিনী দায়েশকে দমন করতে সে সময় মাঠে নেমেছিল। তারা ইরাক ও সিরিয়ার স্থানীয় বাহিনীকে সংগঠিত ও সশস্ত্র করে তোলে। অন্যান্য দেশের কিছু বাসিস বাহিনী এবং স্বেচ্ছাসেবকরাও এই লড়াইয়ে যোগ দেয় এবং তারা একতাবদ্ধ হয়ে দায়েশের পিঠ ভেঙে দেয় এবং তাদেরকে পরাজিত করে। দায়েশের বিরুদ্ধে আমাদের উপস্থিতি এমন ছিল, দায়েশের পরাজয়ের পর ইরাক ও সিরিয়ায় ইরানের উপদেষ্টা উপস্থিত ছিলেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, এই উপস্থিতি সেই দেশগুলোর অনুরোধের কারণেই হয়েছিল। এই সম্পর্কে ব্যাখ্যা করে তিনি বলেন, একজন পরামর্শকের কাজ মানে গুরুত্বপূর্ণ প্রতিরোধ ফ্রন্ট তৈরি করা, কৌশল নির্ধারণ করা এবং প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই অঞ্চলের তরুণদের সংগঠিত করা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত দুই আসরে আমরা বলেছি নামাজ সহ অন্যান্য ইবাদতের পাশাপাশি রাজনৈতিক তৎপরতার কেন্দ্র হিসেবেও মসজিদের ভূমিকা অনন্য। এখানে মুসল্লিরা পরস্পরের খোঁজ খবর নেয়ার পাশাপাশি দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। আজকের আসরের প্রথম অংশে আমরা মসজিদের রাজনৈতিক ব্যবহার নিয়ে আরও কিছু আলোচনা করব, আর শেষাংশে ইরানের ইস্পাহান নগরের ইমাম মসজিদকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শুরুতে মসজিদকে মুসলমানদের প্রধান সমাবেশ স্থল হিসেবে ঘোষণা করেন। তিনি মদিনায় প্রবেশ করেই মসজিদের নববী নির্মাণের নির্দেশ জারি করেন এবং নিজে এটির নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই মসজিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ আদায় ছাড়াও এখানে আরও যেসব কাজ হতো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসলামী শাসন কাজ পরিচালনা, বিচার কার্য সম্পাদন, ইসলামী বিধিবিধানের শিক্ষাকেন্দ্র এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণকারী যোদ্ধাদের সমাবেশ স্থল। কাজেই দেখা যাচ্ছে ইসলাম আবির্ভাবের পর থেকেই মুসলিম সমাজের আধ্যাত্মিক ও বস্তুগত উভয় ক্ষেত্রে মসজিদের একটি নিয়ামক ভূমিকা ছিল। ইসলামের ইতিহাসের বিভিন্ন ঘটনা প্রবাহের দিকে তাকালে আমরা এ বিষয়টির সত্যতা উপলব্ধি করতে পারি। মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ বহু ঘটনা এই মসজিদে বসে ঘটেছে এবং খোদাদ্রোহী শাসকদের বিরুদ্ধে বহু বিদ্রোহ এই মসজিদ থেকেই শুরু হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব ছিল এর উৎকৃষ্ট একটি উদাহরণ।
ইরানের ইসলামী বিপ্লবের দিনগুলোতে বিপ্লব পরিচালনার অন্যতম কেন্দ্র হিসেবে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক হামিদ আলগার বলেন, ইরানের ইসলামী বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল মসজিদ। এই বিপ্লবে মসজিদ আবার তার হারানো গৌরব ফিরে পায় এবং ইসলামের প্রাথমিক যুগের মতো মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতে ভূমিকা পালন করতে থাকে। অন্যান্য সমাজে মসজিদকে দুনিয়াবী তৎপরতা থেকে কিছুক্ষণের জন্য বিরত থেকে শুধুমাত্র নামাজ আদায় ও ধর্মীয় মাসলা মাসাইল শোনার স্থানে পরিণত করা হয়েছে। কিন্তু এর বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবে সরকার বিরোধী গণজাগরণের কমান্ডিং পোস্ট হিসেবে মসজিদ ব্যবহৃত হয়েছে। মোদ্দা কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ যেসব ভূমিকা পালন করত, ইরানের ইসলামী বিপ্লবে তার সবগুলো ভূমিকায় অবতীর্ণ হয় এই পবিত্র স্থান।
ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে ইরানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর মসজিদকে আরও কার্যকরভাবে এসব ভূমিকা পালন করতে দেখা যায়। মসজিদগুলোতে আলেমগণ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে বিদ্যমান দুর্নীতি, জুলুম, বৈষম্য এবং অন্যায় অবিচার সম্পর্কে জনগণকে সজাগ করে তোলেন। তখনও বিপ্লব পরবর্তী নতুন সরকার সমাজ থেকে এসব অপকর্ম পুরোপুরি দূর করতে পারেনি। স্বৈরাচারী শাহ সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে যেমন মসজিদ কার্যকর ভূমিকা পালন করেছে, তেমনি বিপ্লব পরবর্তী সময়ে মানুষকে তাদের নৈতিক ও চারিত্রিক ভুলগুলো সংশোধনের সুযোগ করে দিয়েছে এই মসজিদ। সাধারণ মানুষ মসজিদের মাধ্যমে নিজেদের ইসলামী পরিচিতি সম্পর্কে জানতে পেরেছে এবং ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছে।
এ বিষয়টি শুধু ইরানে সীমাবদ্ধ থাকেনি, বরং তা অন্যান্য মুসলিম দেশেও ছড়িয়ে পড়েছে। উদাহরণ হিসেবে ফিলিস্তিনি জনগণের কথা উল্লেখ করা যায়। তারা দীর্ঘদিন ইহুদিবাদীদের হাতে নিপীড়ন নিষ্পেষণের শিকার হওয়ার পর ইরানের ইসলামী বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, নিজেদের অধিকার আদায়ের প্রত্যয় জেগেছে তাদের মধ্যে। মসজিদ কেন্দ্রিক তৎপরতার মাধ্যমেই ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। তাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়েছে যে আমেরিকা বা ইসরায়েলের মতো বৃহৎ শক্তিও অপরাজেয় নয়।
তো শ্রোতাবন্ধুরা, শুরুতেই যেমনটি বলেছিলাম, আসরের এ পর্যায়ে আমরা ইরানের ইস্পাহান শহরে অবস্থিত ঐতিহাসিক ইমাম মসজিদকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। ইরানে সাফাবি রাজবংশের শাসনামলে নির্মিত এই মসজিদটি অতীতে শাহ মসজিদ, নয়া সুলতানি মসজিদ এবং জামে আব্বাসী মসজিদ নামেও পরিচিত ছিল। হিজরি একাদশ শতাব্দীর ইসলামী স্থাপনার নির্মাণশৈলী চমৎকারভাবে ফুটে উঠেছে এই মসজিদে। হিজরি 1019 সাল মোতাবেক 1611 খ্রিস্টাব্দে তৎকালীন ইরানি শাসক শাহ আব্বাস সাফাবির নির্দেশে ইস্পাহানের ঐতিহাসিক নকশে জাহান চত্বরের দক্ষিণ প্রান্তে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। 1025 হিজরিতে মসজিদটিতে স্থাপিত একটি শিলালিপি থেকে জানা যায়, শাহ আব্বাস নিজের ব্যক্তিগত হালাল সম্পদ থেকে দেওয়া অর্থ দিয়ে এই মসজিদ নির্মাণ করেন এবং এর সওয়াব বখশিশ করেন নিজের পিতা শাহ তাহমাসেবের আত্মার উপর। শুরু থেকেই মসজিদটি শাহ ও তার পারিষদ বর্গের পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
অনিন্দ্য সুন্দর বিশাল এই মসজিদটিতে সাদামাটা আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখা হয়েছে। এর ভেতরে বিশিষ্টজনদের জন্য আলাদা কোনো স্থান সংরক্ষণ করা হয়নি। যে কোনো কেউ যে কোনো স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। সে সঙ্গে মসজিদে অনুষ্ঠিত কোনো ধর্মীয় অনুষ্ঠানে শাহ সহ তার যত বড় পারিষদই উপস্থিত থাকুক না কেন, তাদের জন্য বিশেষ কোনো উঁচু স্থান বা দেয়াল ঘেরা জায়গা রাখা হয়নি। তারা সাধারণের সঙ্গে মিলেই এখানে ইবাদত বন্দেগি করতেন। এটি ঠিক যেন সেই ইসলামের প্রাথমিক যুগের একটি মসজিদ। ইমাম মসজিদে প্রবেশের মূল দরজা নকশে জাহান চত্বরের দিকে স্থাপিত, কিন্তু কিবলার সঙ্গে সমন্বয় করে এই দরজা এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি দিয়ে প্রবেশ করার পর মুসল্লিরা বুঝতেই পারেন না যে তারা 45 ডিগ্রি কোণ ঘুরে মসজিদে প্রবেশ করেছেন।
ইমাম মসজিদের এই মূল ফটকের দুই পাশে শোভা পেয়েছে সুউচ্চ দুটি মিনার। এই ফটকের বহির্ভাগে সুদৃশ্য ডিজাইনে বসানো হয়েছে চমৎকার কারুকাজ সমৃদ্ধ টাইলস, এগুলোর উপরে বেশ কয়েকটি রং ব্যবহার করে আঁকা হয়েছে গাছপালা ও লতাপাতা সহ নানা প্রাকৃতিক দৃশ্য। মসজিদের পূর্ব ও পশ্চিম কোণে রয়েছে দুটি ছাদযুক্ত বারান্দা। পূর্ব প্রান্তের বারান্দাটি বড় হলেও এখানকার দেয়ালে তেমন কোনো কারুকাজ চোখে পড়ে না, তবে পশ্চিম প্রান্তের বারান্দাটি চমৎকার সাত রঙের টাইলস বসিয়ে একটি দর্শনীয় পরিবেশ তৈরি করা হয়েছে। এছাড়া এই বারান্দার মেহরাবটি ইস্পাহানের অন্য সব মসজিদের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত।
মসজিদের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব কোণে রয়েছে দুটি মাদ্রাসা। দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত মাদ্রাসার নাম নাসেরি মাদ্রাসা, যার মধ্যে তালেবুল এলেমদের থাকার জন্য রয়েছে ছোট ছোট কক্ষ, আর অন্য মাদ্রাসাটির নাম সোলাইমানিয়া মাদ্রাসা। মসজিদের দক্ষিণ প্রান্তের উন্মুক্ত কিছু অংশে সুউচ্চ ছাদ রয়েছে যার উচ্চতা 33 মিটার। এই অংশের দুই পাশের দুটি মিনারের প্রতিটির উচ্চতা 48 মিটার। স্পাহানের ইমাম মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটির মূল গম্বুজের নিচে যে কোনো শব্দের প্রতিধ্বনি। 400 বছর আগে এই গম্বুজটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এটির ঠিক নিচের যে কোনো স্থানে দাঁড়িয়ে খুব আস্তে শব্দ করলেও তার প্রতিধ্বনি অনেক উচ্চস্বরে শোনা যায়। অতীতে মাইক বা লাউড স্পিকার না থাকার কারণে আজান দেয়া এবং ধর্মীয় বক্তৃতা করার জন্য এই স্থানকে ব্যবহার করা হতো। এরকম একটি আশ্চর্যজনক গম্বুজ নির্মাণের ঘটনা গণিত ও পদার্থবিদ্যায় ইরানি স্থাপত্য শিল্পীদের গভীর জ্ঞানের বিষয়টি ফুটে ওঠে।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি ধরনীর বেহেশত মসজিদের আজকের আয়োজন। আগামী আসরে নতুন কোন মসজিদকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আশা রইল।
আশা করছি সে আসরেও আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা পাশ্চাত্যে শয়তান পূজার প্রবণতা এবং এর কারণ নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আজকের বিষয় পাশ্চাত্যে বর্ণবাদ। অনেকে ভাবতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে বর্ণবাদী চিন্তা ও দৃষ্টিভঙ্গির দাপট কমে এসেছে, কিন্তু বাস্তবে ইউরোপের কোনো কোনো দেশে বর্ণবাদে বিশ্বাসী ডানপন্থীদের প্রভাব বেড়েছে এবং কোনো কোনো দেশে তারা ক্ষমতায়ও এসেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্পের মতো বর্ণবাদী ব্যক্তিত্বদের প্রভাব ও দাপট বৃদ্ধি থেকেও এটা স্পষ্ট যে পাশ্চাত্যে বর্ণবাদীদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প ও তার সমমনরা প্রকাশ্যেই বর্ণবাদ ও শ্বেতাঙ্গদের আধিপত্যের কথা বলে থাকেন। এ কারণে ট্রাম্প ক্ষমতায় আসার পর বর্ণবাদী তৎপরতা অনেক বেড়ে যায়। এছাড়া পাশ্চাত্যের অন্য দেশগুলোতেও বর্ণবাদীরা নানা অজুহাতে সহিংস তৎপরতা বাড়িয়ে চলেছে। পাশ্চাত্যে বিদেশি বিদ্বেষ ও চরম জাতীয়তাবাদের উত্থান এখন এক অনস্বীকার্য বাস্তবতা। আজকের আসরে আমরা এই বিষয়েই বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ফ্রান্স ফ্যানন মনে করেন, উপনিবেশবাদীরা নিজেদেরকে অন্যান্য জাতির চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে এবং এই অহংবোধই তাদেরকে বর্ণবাদী করে তোলে। ফ্যানন তার বর্ণবাদ ও সংস্কৃতি শীর্ষক বইয়ে লিখেছেন, উপনিবেশবাদীরা সবসময় মনে করে তারা উন্নত সভ্যতার অধিকারী কারণ তারা জাতি হিসেবে শ্রেষ্ঠ। আসলে পিছিয়ে থাকা জাতির অবমাননা করা এবং মানবীয় মর্যাদাকে অস্বীকার করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বর্তমানে পাশ্চাত্যের দেশগুলোর নীতি নির্ধারকেরা মুখে মানুষের মধ্যে সমতা এবং বৈষম্যহীনতার কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু পাশ্চাত্যের বর্তমান ও অতীত অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় তারা সবসময় বর্ণবাদকে লালন করেছে। প্রাচীন গ্রিকরা সবসময় অগ্রিক মানুষকে ঘৃণ্য ও নীচ বলে মনে করত। তারা মনে করত অগ্রিকরা স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারই রাখে না। পরবর্তীতে দেখা যায় দাস ব্যবসায়ীরা আমেরিকাকে সব সুযোগের দেশ হিসেবে গড়ে তোলার জন্য আফ্রিকান কৃষ্ণাঙ্গদের জোর করে ধরে জাহাজ ভরে আমেরিকায় নিয়ে এসেছে এবং তাদেরকে দাস হিসেবে জীবনযাপনে বাধ্য করেছে।
বর্তমানেও আধুনিক পুঁজিপতি ও দাম্ভিক শক্তি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে আধুনিক দাস বানানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশ্চাত্যে বর্ণবাদ সবসময় ছিল, এখনও আছে, তবে গত কয়েক দশকে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বর্ণবাদের উত্থান ঘটছে। এই উত্থান উত্তর ইউরোপীয় দেশ নরওয়ে থেকে শুরু করে দক্ষিণ ইউরোপের গ্রিসেও লক্ষ্য করা যাচ্ছে। এমনকি স্বাধীনতা এবং গণতন্ত্রের সূতিকাগার হিসেবে দাবিদার ফ্রান্সেও বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। জাতিসংঘের জাতিগত বৈষম্য দূরীকরণ কমিটি বা সিইআরডির সদস্যরা ফ্রান্সে বর্ণবাদী তৎপরতা বৃদ্ধিকে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ফ্রান্সে বর্ণবাদী তৎপরতা সংক্রান্ত প্রতিবেদন পড়ে তারা সবাই বিস্মিত হয়েছেন। এই কমিটি ফ্রান্সে বর্ণবাদের ক্রমবর্ধমান বিস্তার এবং এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছে।
বর্ণবাদ বলতে সাধারণত একজন ব্যক্তির প্রতি জাতিগত কারণে বিদ্বেষ, বৈষম্য ও ঘৃণাকে বোঝায়। শুধু গায়ের রঙের মধ্যে তা সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে জাতীয়তা, ভাষা এবং ধর্ম ও মাঝহাবের মতো বিষয়গুলো বর্ণবাদী তৎপরতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেমন ফ্রান্সে 50 লাখেরও বেশি মুসলমান থাকা সত্ত্বেও সেখানে মুসলমানরা সবসময় ফরাসি বর্ণবাদীদের মাধ্যমে নির্যাতিত। 2019 সালের নভেম্বরে ফ্রান্সের জনমত জরিপ সংস্থা আইফোপ পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ফ্রান্সের 42% মুসলমান ইসলাম ধর্ম অনুসরণের কারণে জীবনে অন্তত একবার বৈষম্যের শিকার হয়েছেন। এছাড়া ফ্রান্সের 40% মুসলমান এবং 17% অমুসলিম 5 বছরের মধ্যে অন্তত একবার বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণের সম্মুখীন হয়েছেন। এই জরিপের ফলাফলে আরও স্পষ্ট হয়েছে যে 30-40 বছর বয়সী নারী, পুরুষ এবং পর্দানুসীন মহিলারাই সবচেয়ে বেশি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, যদিও ইসলাম ধর্ম হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
ইউরোপের অনেক দেশেই হিজাব এবং মাথায় স্কার্ফ পরা নিয়ে যে বিতর্ক চলছে, মুসলমানদের স্বাধীনভাবে পোশাক পরার অধিকার খর্ব করা হচ্ছে। এ প্রসঙ্গে ফিনল্যান্ডের মুসলিম গবেষক লিন্ডা হিয়াক্কি বলেছেন, এ বিষয়টি পাশ্চাত্য সমাজের দ্বিমুখী নীতি থেকে উৎসারিত বলেই মনে হয়। কারণ একদিকে পশ্চিমা সংস্কৃতিতে ব্যক্তি কেন্দ্রিকতাকে গুরুত্ব দিয়ে সবসময় প্রচার চালানো হচ্ছে, তারা বলছে ব্যক্তি স্বাধীনতাই সব, কিন্তু অন্যদিকে তারা সমাজে কয়েকজন পর্দানশীন নারীর উপস্থিতিও সহ্য করতে পারছে না। বলা হচ্ছে একজন ব্যক্তি কিভাবে পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যখনই ইসলাম ধর্মের পোশাকের কথা আসছে তখনই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটা নিয়ে সমস্যা পাকাচ্ছে। আরেকটা উদাহরণ দিচ্ছে, ইসলাম ধর্মে বহু বিবাহের বিষয় রয়েছে। ইসলাম ধর্মে বহু বিবাহের বিষয়টিকে তারা সহজভাবে নেয় না, কিন্তু তারা প্রেমের আধুনিক ধারণার কথা ঠিকই প্রচার করছে। কয়েকজনের সঙ্গে প্রেমের বিষয়টিকে তারা ভালো মনে করছে, সহজভাবে নিচ্ছে, কিন্তু যখনই ধর্মের প্রসঙ্গ আসছে তখনই তা তাদের কাছে অসহনীয় বলে মনে হচ্ছে। আসলে ইউরোপের সমস্যা ধর্মের সঙ্গে।
ব্রিটেন বা যুক্তরাজ্যে বর্ণবাদের উত্থান এখন একটি সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দৈনিক ইন্ডিপেন্ডেন্ট 2016 সালে এক প্রতিবেদনে 3,000-এরও বেশি ব্রিটিশ পুলিশের সহিংস ও বর্ণবাদী আচরণের তথ্য ফাঁস করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, বর্ণবাদী ও সহিংস আচরণের অভিযোগ থাকা সত্ত্বেও এসব পুলিশ দায়িত্বে বহাল রয়েছে। অবশ্য তাদের অপরাধের বিষয়ে তদন্ত এখনও শেষ হয়নি। এসব অপরাধের মধ্যে যৌন সহিংসতাও রয়েছে। এরপরও এসব পুলিশের মধ্যে মাত্র 2% দায়িত্ব থেকে আপাতত সরিয়ে রাখা হয়েছে। অন্য 98% কাজে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এই পত্রিকার গবেষণা বিভাগ তাদের গবেষণার ভিত্তিতে জানিয়েছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং বর্ণবাদ ব্রিটিশ পুলিশ বিভাগের সাধারণ আচরণ ও সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। এশীয় এবং কৃষ্ণাঙ্গ নাগরিকরাই শ্বেতাঙ্গ নাগরিকদের তুলনায় পুলিশের মাধ্যমে বেশি সহিংসতার শিকার হচ্ছে। অভিযোগকারীদের তালিকা থেকেও এটা স্পষ্ট।
দৈনিক ইন্ডিপেন্ডেন্ট আরও জানিয়েছে, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতেও বর্ণবাদী ঘটনা 60% বেশি বেড়েছে। বর্ণবাদী আচরণ মোকাবেলায় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর আন্তরিকতার অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন মনোভাবের কারণে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পরও অনেকেই তা কর্তৃপক্ষকে জানায় না, কারণ তারা মনে করে অভিযোগ করেও কোনো লাভ হবে না। ন্যাশনাল ইউনিয়ন অব ব্রিটিশ স্টুডেন্টসের দেওয়া তথ্য অনুযায়ী ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে বর্ণবাদী আচরণ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে 2 বছরে এ ধরনের আচরণ দ্বিগুণ বেড়েছে। এই সংস্থাটি বর্ণবাদী আচরণ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, তারা ছাত্রছাত্রীদের কাছে এ ধরনের আচরণের শিকার হওয়ার বিষয়ে তথ্য চেয়েছিল। এরপর 1 সপ্তাহের মধ্যে 100-এরও বেশি শিক্ষার্থী ধর্মীয় কারণে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার তথ্য দিয়েছেন। তবে এ সময় তারা নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে বর্ণবাদ নিয়ে আগামী আসরে আরও আলোচনার আশা রেখে আজকের আসর এখানেই শেষ করছি।
আগামী আসরে আপনাদের সঙ্গ কামনা করছি।